সুপ্রিয় শ্রোতা, আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আজকের হ্যালো ওয়াশিংটনে। আপনারা ইতিমধ্যেই জেনেছেন কি কারণে এই বিষয়টি নির্ধারণ করেছি আমরা। থাইল্যান্ডের দুর্গম পাহাড়ি গুহায় 17 দিন ধরে আটকে ছিল একদল কিশোর ফুটবলার, এবং তারা প্রবল প্রাকৃতিক বিপরীত মুখী পরিবেশের ভেতর থেকে সেখান থেকে উদ্ধার পেয়েছেন। তাদেরকে উদ্ধার করেছে পৃথিবীর সবচেয়ে দক্ষ কয়েকজন ডুবুরির একটি দল, যাদেরকে উদ্ধার করি মানে বলা যায় পৃথিবীর সবচেয়ে দক্ষ উদ্ধারকর্মীদের এই দল। তারা উদ্ধার করেছে গত রবি, সোম, মঙ্গল এই 3 দিন পর্যায়ক্রমে 4 জন 4 জন করে মোট 12 জন কিশোর ফুটবলার এবং তাদের প্রশিক্ষককে উদ্ধার করা হয়েছে। এই বিষয়টি আমার মনে হয় এই তথ্য প্রযুক্তির সবচেয়ে আধুনিক সময়ে পৃথিবীর সব স্থানেই মানুষ জেনে গেছে কি উত্তেজনা এবং কি বিষাদময় অবস্থার ভেতর দিয়ে তাদেরকে উদ্ধার করা হয়েছে। তো দুর্যোগ মোকাবেলায় আমরা যে পুরোপুরি প্রস্তুত হয়েছি মোটামুটিভাবে, সেই বিষয়টি পৃথিবীকে আবারও জানিয়ে দিয়েছে এই থাইল্যান্ডের গুহা থেকে 12 জন কিশোর ফুটবলারকে উদ্ধারের মধ্যে দিয়ে। তো আমরা এই বিষয়টি নিয়ে আজকে আলোচনা করছি এই জন্যই, যেহেতু এই মাত্র এই বিষয়টি এখনও তারা রিহাবে সেন্টারে রয়েছে, হসপিটালে তাদেরকে চিকিৎসা দেওয়া হচ্ছে, মানসিক কোনো অসুস্থতা তাদের উপর ভর করে কি না এইরকম আশঙ্কা রয়েছে। এই অবস্থার মধ্যে দিয়েই আমরা এই বিষয়টি আজকে নির্ধারণ করেছি। আজ আমাদের সঙ্গে আলোচনায় অংশ নিচ্ছেন বাংলাদেশ থেকে আপনাদের সকলেরই পরিচিত মুখ অ্যাডভোকেট রিজওয়ানা হাসান, বেলা নামে বাংলাদেশ এনভায়রনমেন্টাল লয়ার্স অ্যাসোসিয়েশন, তার সঙ্গে কাজ করেন একজন পরিবেশবাদী এবং তিনি পরিবেশ বিষয়ক নানান রকম আন্দোলনের সঙ্গেও যুক্ত। অ্যাডভোকেট রিজওয়ানা হাসান, আপনাকে স্বাগত জানাচ্ছি।
জি, ধন্যবাদ।
আমাদের সঙ্গে ক্যান্সাস থেকে যোগ দিয়েছেন ডিজাস্টার ম্যানেজমেন্ট স্পেশালিস্ট বিমল পাল, আপনাকেও স্বাগত জানাচ্ছি।
ধন্যবাদ।
আচ্ছা, আমি সূচনাই বলেছি, আসলে আজকের এই বিষয়টি মূল ধরা হয়েছে থাইল্যান্ডের গুহায় উদ্ধারকৃত বালকদের বিষয়টি নিয়ে, কিন্তু এর সঙ্গে আমরা সারা পৃথিবীর যেসব প্রাকৃতিক দুর্যোগ এবং মনুষ্যসৃষ্ট দুর্যোগ রয়েছে সেগুলো মোকাবেলায় আমরা কতটা প্রস্তুত হতে পেরেছি, কতটা প্রস্তুত হয়েছি, এসব নিয়েই আলোচনা করব। আমি প্রথমে আসছি রিজওয়ানা হাসান আপনার কাছে। আপনি তো গুহার ঘটনাটা জেনেছেন এবং কি সূক্ষ্মভাবে, কত সুন্দরভাবে, দক্ষভাবে তাদেরকে শেষ পর্যন্ত সুস্থভাবে উদ্ধার করা হয়েছে 17 দিন পরে, এরকমভাবে আমরা কতটা প্রস্তুত? আমি শুধু মানে এই মুহূর্তে বাংলাদেশের বিষয়টিতে আসছি আপনাকে অনুরোধ করছি বলার জন্য।
আমার কাছে মনে হয় না যে আমাদের প্রস্তুতির মাত্রা আপনি কোনোভাবেই তুলনা করতে পারেন যা আমরা থাইল্যান্ডে দেখেছি তার সাথে। আপনি যখন আমার সাথে কথা বলছেন তখনই কিন্তু বাংলাদেশের বিভিন্ন জায়গায় পাহাড় ধসে যে মানুষ মারা যাচ্ছে সেটার খবর আপনি পাচ্ছেন। বাংলাদেশ দুর্যোগ মোকাবিলায় অনেক দূর এগিয়েছে, কিন্তু যেই স্কিল বা যেই দক্ষতার কথা আপনি বলছেন সেই দক্ষতায় না, আগানোটা হয়েছে মানুষের রেজিলিয়েন্সের দিক বিবেচনায়। এই ধরেন দিন 15 দিন আগেও আমরা পড়েছি যে বান্দরবনে পাহাড় ধসে কতজন মানুষ মারা গেছে। তো একটা গুহা সেটা একেবারে কয়েকটা জায়গাতে মানুষ মাত্র 3 ফিট মতন জায়গা পেয়েছে স্ক্রল করে ঢুকার, সেখানে পানি ঢুকে গেছে। ফার্স্ট হচ্ছে যে ওখানে যে মানুষের অস্তিত্ব আছে এটা টের পাওয়া, তারপরে তাদেরকে উদ্ধার করা। আমার কাছে মনে হয় যে দক্ষতা তো বটে, এখানে একটা কমিটমেন্টের ব্যাপার আছে। কমিটমেন্ট হচ্ছে যে এই লাইফ গুলোকে আমরা বাঁচিয়ে আনবো। আমার কাছে মনে হয়েছে যে বাংলাদেশে গত 5-7 বছর যেভাবে আমরা পাহাড় ধসে মানুষের মৃত্যুর কথা পড়ছি তাতে করে দক্ষতারও অভাব আছে, এবং এই জাতীয় দুর্যোগ থেকে বাঁচানোর যে কমিটমেন্টটা সেটারও অভাব আছে। গুহার ভিতর থেকে উদ্ধার এক কথা, অনেক জটিল কাজ, আর পাহাড়গুলোর থেকে পাহাড় ধসে যাতে মানুষ মারা না যেতে পারে সেই নিরাপত্তা নেওয়া কিন্তু অনেক ইজি ছিল, সেটা আমরা দেখিনি।
ধন্যবাদ আপনাকে বিমল কান্তি পাল, আপনি সূচনা বক্তব্যে কি বলবেন?
উনি ঠিকই বলেছেন, আমাদের পাহাড় যে ধস ধস নেমে লোকজন মারা যাচ্ছে এর সঠিক প্রতিকার হচ্ছে না, কিন্তু অন্যদিকে আমরা যদি দেখি তাহলে দেখা যাচ্ছে যে বাংলাদেশ ওই সাইক্লোনের ব্যাপারে অত্যন্ত সক্রিয় ভূমিকা পালন করেছে, আমি একটি উদাহরণ দিচ্ছি।
জি,
সাইক্লোন সিডার 2007 সালে আমাদের বাংলাদেশে আঘাত হানে। সেই সাইক্লোনে প্রায় 4,000 লোক মারা যায়। তার 1991 সালে আমাদের আরেকটি সাইক্লোন হয়েছিল, যেটাকে বলা হয় গরকি, সাইক্লোন গরকি।
জি,
সেখানে প্রায় 1,140,000 লোক মারা যায়। এই থেকেই বোঝা যাচ্ছে যে আমাদের প্রস্তুতি এবং আমাদের ওয়ার্নিং অনেক আগের তুলনায় অনেক তৎপর হয়েছে। আমি আরেকটি ঘটনা বলি। পরের বছর অর্থাৎ 2008-এ মায়ানমারে সাইক্লোন নার্গিস হয়, এবং সাইক্লোন সিডর এবং সাইক্লোন নার্গিস ক্যাটাগরি 4 সাইক্লোন। কিন্তু সাইক্লোন নার্গিসে 43,000 লোকেরও বেশি মারা যায়, কারণ মায়ানমার মোটেই প্রিপেয়ার্ড, প্রস্তুতি ছিল না, এবং এর ওয়ার্নিংও লোকজনকে দেয়নি। এর থেকে বোঝা যাচ্ছে যে আমরা সাইক্লোনের দিকে এগিয়ে
একটু এগিয়ে, কারণ আমাদের দেশে সাইক্লোন একটু বেশি হয়। আচ্ছা, এই প্রস্তুতি এবং প্রস্তুতি না হওয়ার বিষয়টি, এই থাইল্যান্ডের উদ্ধার করার, বাচ্চাদেরকে উদ্ধার করার বিষয়টি যদি আমরা আরেকটু পর্যবেক্ষণ করি তাহলে আরেকটু পরিষ্কার হয়। কারণ এই ছেলেরা যখন তাদের প্রশিক্ষকের সঙ্গে ফুটবল প্রশিক্ষণ শেষে গুহার অ্যাডভেঞ্চারে গেল, যাওয়ার 9 দিন পরে মোটামুটি জানা গেল যে তারা নিখোঁজ হয়েছে এবং তারা ওখানে আটকে পড়েছে এরকম। তো 9 দিন তারা একটা দুর্গম গুহার মধ্যে কি অবস্থার ভিতরে ছিল, কি খাচ্ছিল, কিভাবে বেঁচেছিল, এই সব বিষয় এখনো আস্তে আস্তে হয়তো বের হবে, কারণ বাচ্চাদের সঙ্গে এখনো পরিষ্কার খোলামেলাভাবে কথা বলছে না, তাদেরকে কোয়ারেন্টাইনে রাখা হয়েছে যেন তারা ইনফেক্টেড না হয় অন্যদের সংস্পর্শে এসে। তো এরা একটু যখন বাইরে আসবে, যখন সবার সঙ্গে কথা বলবে, তখন ভেতরের অবস্থা হয়তো পরিষ্কারভাবে জানা যাবে যে ওই 9 দিন বিশেষ করে, যতদিন পর্যন্ত তাদের খোঁজ পাওয়া যায়নি, ওই 9 দিন তারা কী করেছিল, ভেতরে কীভাবে ছিল, যেগুলো এত এ পর্যন্ত যতটুকু জানা গেছে তাতে বলা হয়েছে যে তাদের 25 বছর বয়সী যে কোচ ছিল, সেই কোচ 11 থেকে 16 বছর বয়সী ওই ছেলেগুলোকে নানানভাবে এম্পাওয়ার করছিল নানান রকম কথা বলে। কারণ এই ফুটবল কোচ হওয়ার আগে এই ছেলেটি মেডিটেশন করে, বৌদ্ধ ভিক্ষু ছিল, সুতরাং সে মেডিটেশন জানতো, তাদেরকে মেডিটেট করিয়েছে নানানভাবে, মানসিকভাবে বল শক্তি বৃদ্ধি করিয়েছে। তারপরে যেহেতু ওখানে প্রবল বৃষ্টিপাত হচ্ছিল, পাহাড়ের গুহায় চুইয়ে পড়া পানি ওরা একটু একটু করে পান করেছে। তারপরে এই এই 12 জন বালক কিশোরের মধ্যে একজনের জন্মদিন ছিল, তার জন্য ওরা কিছু খাবার নিয়ে গিয়েছিল, হ্যাঁ সেগুলো খেয়েছে একটু একটু করে হয়তো। আর আর কিভাবে 9 দিন কেটেছে এগুলো আমরা আস্তে আস্তে পরে জানতে পারবো, কিন্তু এই 9 দিন পরে যখন তাদেরকে জানা গেল, ডুবুরিরা তাদের জন্য লিকুইড কিছু খাবার ডাইভিং করে করে নিয়ে পৌঁছে দিয়েছিল, যতদিন পর্যন্ত উদ্ধার করা হয়নি। তো আমি এগুলো এই কারণে বললাম যে প্রস্তুতি কিন্তু কারোরই, মানে দুর্যোগ, প্রাকৃতিক দুর্যোগ বিশেষ করে যখন হয় তখন তো আর কারোর প্রস্তুতি সেভাবে থাকে না, এখন একটু একটু জানা যায়, আগে তো জানাও যেত না, এখন তো ওয়েদার অফিসগুলো বলে দেয়, প্রেডিক্ট করে। তো তাদের যে দক্ষতা এবং মানসিক শক্তি সেটাই তাদেরকে বাঁচিয়ে রেখেছে থাইল্যান্ডের এই গুহার ঘটনায় আমার মনে হচ্ছে। আর বাংলাদেশ তো দুর্যোগ প্রবণ অনেক আগে থেকেই, বাংলাদেশের প্রাকৃতিক দুর্যোগ যে বিষয়গুলো মূলত আসে তার মধ্যে ঝড়, সাইক্লোন, তারপরে বন্যা, ইদানিং মাঝে মধ্যে ভূমিকম্প হয় আর ভূমিধস হয়, এইগুলোই প্রধান। আর অতি সম্প্রতিকালে কিছু বড় বড় ঘটনা ঘটেছে যেগুলোকে আমরা খুব একেবারে প্রাকৃতিক দুর্যোগ নাও বলতে পারি, যেরকম রানা প্লাজা ধসের ঘটনা, তাজরিন ফ্যাশনে আগুন লাগার ঘটনা, তো এরকম বেশ বড় দাগের কতগুলো ঘটনা ঘটেছে। আমি অ্যাডভোকেট রিজওয়ানা হাসান আপনার কাছে আসছি যে প্রাকৃতিক দুর্যোগ ছাড়া বাংলাদেশে এই রানা প্লাজার মতো যে সব ঘটনাগুলো ঘটছে বা ঘটেছে, সেইগুলো থেকে আমরা কি শিক্ষা নিয়েছি?
আসলে আমার আমার সাথে যিনি কথা বলছেন আমিও তার সাথে একমত। আপনি যদি প্রাকৃতিক দুর্যোগের দিকে বিবেচনা করেন, এক হচ্ছে সরকারেরও বেশ কিছু উদ্যোগ আছে, দুই হচ্ছে মানুষও কিন্তু এই বৈরী প্রকৃতির সাথে থাকতে থাকতে তাদের মধ্যে একটা অভ্যস্ততা এসছে এবং তাদেরও কিছু নিজস্ব মেকানিজম হয়েছে। আপনার প্রশ্নের উত্তর দেওয়ার আগে আমি একটা ছোট্ট কথা বলি। গত বছর যখন আমাদের হাওর এলাকায় আগাম বন্যা হলো, তখন কিন্তু টের পাওয়া গেল যে আসলে এখনো আগাম বন্যা প্রস্তুতিতে আমরা সেরকম সফল না। স্বাভাবিক যে বন্যাটা হয় ওইটা আমরা মোটামুটি সামলাতে পেরেছি, কিন্তু যখন হাওর এলাকায় বন্যা হলো, এক ধরনের কিন্তু খাদ্য সরবরাহ ব্যবস্থায় ভেঙে পড়ার উপক্রম হলো তখন আমাদের। হ্যাঁ, কাজেই আমাদের উই হ্যাভ আ লং ওয়ে টু গো যদি আমরা ক্লাইমেট চেঞ্জের বিপদের কথা ভাবি, কারণ এই প্রাকৃতিক দুর্যোগগুলোর পৌনঃপুনিকতা কিন্তু তখন অনেক বেড়ে যাবে। যদি মনুষ্য সৃষ্ট দুর্যোগে আসি, আমি আমার বক্তব্যটা আসলে থাইল্যান্ডের ঘটনার প্রেক্ষিতে বলছিলাম। আপনি রানা প্লাজাকে ট্যাগ করেছেন, দ্যাট ইজ দ্য রাইট এক্সাম্পল। আপনি দেখেন রানা প্লাজার ঘটনা কিন্তু সত্যিকার অর্থে আমরা সামলাতে পারি নাই। হ্যাঁ, কাজে মনুষ্য সৃষ্ট অনেক ক্ষেত্রে এখন যখন বারবারই ভূমিকম্প এসে আমাদেরকে নাড়া দিয়ে যায়, তখন কিন্তু বারবার একটা
রিজনা হাসানের শব্দ আমি শুনতে পাচ্ছি না, মনে হয় লাইনটি কেটে গেছে। তাহিরা কিবরিয়া আমাদের আজকের প্রযোজিকা চেষ্টা করছেন। আচ্ছা, জি জি জি, আমার মনে হচ্ছিল আপনার লাইনটা কেটে গেছে।
যখন ভূমিকম্প আমাদেরকে নাড়া দেয়, তখন কিন্তু সব গোটা শহরের একটা অজানা আতঙ্ক হয় যে এই বিল্ডিং গুলো যেগুলো এই শহরে জলাশয় ভরাট করে বা ভূমিকম্প অসহনশীল অবস্থায় গড়ে উঠেছে, সেটার কি হবে? কারণ ঢাকা শহর কিন্তু মোস্ট আনলিভেবল সিটির মধ্যে একের থেকে চারের মধ্যে থাকে, আর মোস্ট স্ট্রেসফুল সিটির মধ্যে আমরা এবছর বা গত বছর এক নম্বরে ছিলাম। কাজে সেই মনুষ্য সৃষ্ট দুর্যোগ, কারণ ভূমিকম্প প্রাকৃতিক হতে পারে, কিন্তু ভূমিকম্পের বিরুদ্ধে যে আমাদের সহনশীলতা বলা, এইটা তো মানুষের প্রস্তুতির ব্যাপার। সেখানে কিন্তু আমরা প্রস্তুতির কোনো আয়োজন রাখিনি এবং প্রস্তুতি নেইনি। আমাদের বেশিরভাগ বিল্ডিং ঢাকা শহরে, বলা হয় যে 80% বিল্ডিং ভূমিকম্প সহনশীল নয়।
আচ্ছা, আমাদের সঙ্গে একজন শ্রোতা যোগ দিয়েছেন, নূর জামাল। হ্যালো,
শুনতে পাচ্ছি?
জি বলুন, আপনি কি কোনো প্রশ্ন মন্তব্য করবেন?
হ্যালো,
হ্যাঁ জামাল, আপনাকে শুনতে পাচ্ছি। আপনি আজকের হ্যালো ওয়াশিংটনের বিষয়ে কোনো কিছু বলতে চান?
আসলে আমরা গ্রামের মানুষ, তাই শহর নিয়ে আমরা বেশি একটা কথা বলতে ভালোবাসিও না। গ্রাম নিয়ে কথা বলতে চাই, কারণ গ্রামেও তো অনেক দুর্যোগ আমরা মোকাবেলা করি নিজেরাই। দেখুন, আমাদের গ্রামে আমরাই বেড়ে উঠছি, আমাদের ট্রেনিং বা প্রশিক্ষণ দেওয়া হয় না যে বিভিন্ন দুর্যোগ, যেরকম আমাদের এলাকাতে বন্যা, মানে বন্যা খরা এমন।
আপনি কোন এলাকা?
হ্যাঁ হ্যাঁ,
আপনি কোন এলাকা থেকে বলছেন বাংলাদেশের?
2009 সালে এখানে তো প্লাবিতই হয়েছিল। এখানে কিছু মানুষ মারা গেছিল, পশু পাখি বা মানুষ যেভাবে ক্ষতিগ্রস্ত হয়েছিল, এখনো পর্যন্ত মানুষ কিন্তু তেমন ভাবে ডেভেলপ করতে পারেনি বা মানুষকে এখানে কোনো ট্রেনিং হয়নি যে কিভাবে।
হ্যাঁ, আপনি, আপনাকে ধন্যবাদ, আপনি ঠিকই বলেছেন। রিজওয়ানা হাসান একটু আগে বলছিলেন যে প্রাকৃতিক দুর্যোগের কথা তো বাদই দিলাম, আমাদের মনুষ্য সৃষ্ট বা দুর্ঘটনায় যে ঘটনাগুলো ঘটে, রানা প্লাজার উদাহরণ দিয়ে বললেন, সেগুলোই মোকাবেলা করার মতো দক্ষ আমরা হতে পারিনি, সেরকম প্রশিক্ষণ আমাদের উদ্ধারকর্মীদের এখনো পর্যন্ত নেই। তো এটা আস্তে আস্তে হচ্ছে। একটু আগে আমি আজকের এই অনুষ্ঠান করবার জন্যে বাংলাদেশের দুর্যোগ মোকাবেলা সংক্রান্ত মন্ত্রণালয়ের ওয়েবসাইট ঘাটছিলাম, সেখানে দেখলাম যে অনেক তথ্য অলরেডি দিয়েছে। তো এগুলো যদি আস্তে আস্তে মানুষ, মানে সাধারণ মানুষ যদি এগুলো আস্তে আস্তে নিজেরা পড়তে শুরু করে তাহলে আরো সচেতন হবে আমি আশা করি। রিজওয়ান হাসান কিছু আরো যোগ করবেন এই জামালের?
শুধু একটা কথা, আমি যেদিন জাকব থেকে ফোন করেছেন তার প্রতি পূর্ণ সহানুভূতি এবং সহমর্মিতা রেখে বলছি, হ্যাঁ আমরা অনেকটুকু এগিয়েছি, আগের মতন সাইক্লোনে আর লোক মারা যায় না। সিডর থেকে আমরা বেঁচে গেছিলাম, তার বড় কারণ হচ্ছে সুন্দরবন আমাদেরকে রক্ষা করেছিল, কিন্তু এখন সুন্দরবন রক্ষায় আমাদের সেই দায়িত্ববোধের হয়তো আমরা পরিচয় দিচ্ছি না। পরের বছরে আইলার কথা যদি চিন্তা করেন, আইলার জলোচ্ছ্বাস কিন্তু একদিকে প্রাকৃতিক, অন্যদিকে মনুষ্য সৃষ্ট, এবং আইলায় যে সমস্ত মানুষ গৃহহারা হয়েছে তাদের মধ্যে বিপুল পরিমাণ মানুষ এখনো তাদের ঘর বাড়িতে ফেরত যেতে পারেনি।
জি বিমল কান্ত, বিমল পাল আপনি কিছু বলবেন?
উনি ঠিকই বলেছেন, সাইক্লোন সিডের ইফেক্টটা কম হয়েছে কারণ ওই সুন্দরবন প্রোটেক্ট করেছে আমাদেরকে। সেটা একই ভাবে প্রযোজ্য আইলা, যেটা 2009-09 হয়েছে, কিন্তু আইলা ল্যান্ডফল করেছে ইয়েতে পশ্চিমবঙ্গের সুন্দরবন এলাকায়, ওইটার আঘাত আমাদের তেমন বেশি ক্ষতি করে নাই। আইলাতে কেবল 327 জন লোক মারা গেছে, কিন্তু আইলাতে দুর্ভোগ পোহাচ্ছে মানুষ সেটা অনেক অনেক বেশি সিডারের চাইতে, কারণ আইলার ফলে অনেক অনেক এলাকা জলবদ্ধতার সৃষ্টি করেছে এবং সেখান অনেক দিন সেই জলবদ্ধতা বজায় থাকে।
আচ্ছা, আমাদের সঙ্গে আমাদের কাছে ইমেল করেছেন একজন বন্ধু আজকের এই বিষয় নিয়ে, উনি মন্তব্য এবং প্রশ্ন করেছেন, শহীদুল আলম নামে সুইজারল্যান্ড থেকে, জেনেভা সুইজারল্যান্ড থেকে, বলেছেন গত শতাব্দীতে ভূমিকম্পের ঝুঁকি সম্পর্কে জনগণ ও নীতি নির্ধারকদের তেমন কিছু ধারণা ছিল না, তখন দেশে কোনো বড় সেতু, উঁচু ভবন কিংবা অবকাঠামো তৈরি হয়নি। গত শতাব্দীর মাঝামাঝি এবং তার আগে যেসব ভূমিকম্প আমাদের দেশে আঘাত হেনেছে তাতে জনগণের ক্ষয়ক্ষতির পরিমাণও অপেক্ষাকৃত কম ছিল, কিন্তু বর্তমানে পরিস্থিতির ব্যাপক পরিবর্তন হয়েছে। রাজধানী ঢাকা সহ দেশের বড় বড় শহরগুলোতে অসংখ্য দালানকোঠা এবং অবকাঠামো কতটুকু ভূমিকম্প সহনীয় এবং নির্মাণ করা হচ্ছে সেভাবে, সে সম্পর্কে বোধ করি আমাদের কারোরই সঠিক ধারণা নেই। পাশাপাশি এসব উঁচু ভবন যে কোনো কারণে অগ্নিকাণ্ডের মতো দুর্ঘটনা ঘটলে সেখানে উদ্ধার চালানো মতো যন্ত্রপাতিও আমাদের ছিল না। গত বছর বসুন্ধরা সিটিতে অগ্নিকাণ্ড, বেগুনবাড়ির দালান ধস, নিমতলী অগ্নিকাণ্ড, আমিনবাজার বাস দুর্ঘটনা, অতি সম্প্রতি নরসিংদী ট্রেন দুর্ঘটনা এবং গতকালের আশুলিয়ায় একটি পোশাক কারখানায় অগ্নিকাণ্ডের সময় উদ্ধার কাজ চালাতে গিয়ে আমাদের অসহায়ত্বের বিরাট বিষয়টি স্পষ্ট হয়েছে। আমি আবারও অ্যাডভোকেট রিজওয়ান হাসানের কাছে আসছি, এই মানে রিসেন্ট কয়েকটা ঘটনার উদাহরণ তিনি দিয়েছেন শহীদুল আলম তার এই চিঠিতে। তো এই পোশাক কারখানায় আগুনের ঘটনা কিন্তু প্রায়শই ঘটছে, আমরা খবরে দেখতে পাচ্ছি, এবং বাস দুর্ঘটনার কথা তো বাদই দিলাম, এটা তো ঘটছে প্রতিদিনই, একটা না একটা ঘটছে। আরো কি কোনো শ্রোতা আছে লাইনে? আরেকজন শ্রোতা আছে, আমি একটু তার বক্তব্যটা নিয়ে নেই। হ্যালো, হ্যালো, জি আজাদ কোথা থেকে বলছেন ভাইয়া?
হ্যালো, আমি চিটাং বাংলাদেশ।
জি বলুন, আপনি তো বাংলাদেশের চিটাং, মানে ওই এলাকায় প্রাকৃতিক দুর্যোগ একটু বেশি হয়, আপনার কি ভূমিধস, প্রাকৃতিক, হ্যাঁ ঝড় এগুলো বেশি হয়, তো বলুন।
না আমাদের এখানে চিটাংয়ে আপনার প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় সরকার যথেষ্ট পরিমাণ উদ্যোগ নিয়েছে, বিভিন্ন উদ্যোগ নিয়েছে, আগে যেরকম ভাবে আপনার দুর্যোগ বা প্রাকৃতিক আপনার মোকাবেলা করার জন্য যে সমস্ত সরঞ্জাম বা যে সমস্ত ক্যাটাগরি ছিল এগুলি এখন অনেক ডেভেলপ হয়েছে। এখন আপনার প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় সরকার যে উদ্যোগগুলো নিয়েছে এগুলো শুধু আশাব্যঞ্জক এমনকি আশাবাদী যে সামনে যদি কোনো প্রাকৃতিক কোনো ঘটনা ঘটে এটা ট্যাকেল দেওয়ার মতো শক্তি এবং সামর্থ্য বাংলাদেশের এখন আছে।
জি অনেক ধন্যবাদ আপনাকে যোগ দেওয়ার জন্য রিজওয়ানা হাসান। আমি যে বিষয়টি ওই যে চিঠির পরে বলছিলাম শহীদুল আলমের যে অগ্নিকাণ্ড ঢাকায় প্রায়ই ঘটছে বিশেষ করে পোশাক কারখানাগুলোতে, এই এগুলো থেকে মানে বেঁচে থাকার পথ কি, মানে সরকার কি করছে এবং যারা আপনারা মানে এটা অ্যাডভোকেটস বলা হয় এই বিষয়ক তারা কতটা চেষ্টা করছেন এগুলো ইমপ্লিমেন্ট করানোর জন্য?
আমার কাছে মনে হয় যে আসলে এখন অগ্নিকাণ্ডের ঘটনাটা বাড়ছে, তার একটা কারণ হচ্ছে যে এখন তো প্রতিষ্ঠানগুলোও বাড়ছে, হ্যাঁ, এবং এইখানে পূর্ব সতর্কতামূলক যে একটা নীতি গ্রহণ, সেই পূর্ব সতর্কতামূলক নীতি গ্রহণে আমরা অনেক পিছিয়ে আছি। আর রিয়্যাক্টিভ যে অ্যাপ্রোচ, অগ্নিকাণ্ড ঘটলে কি করা হবে, এখন কিন্তু বেশ কয়েকটা জায়গায় উদ্যোগ নিয়ে কিছু প্রশিক্ষণ দেয়া হয়েছে, কিন্তু গার্মেন্টস সেক্টরটার বিষয়টা এমন, স্তূপীকৃত উল, স্তূপীকৃত কাপড়, এগুলোর কারণে ছোট্ট একটা জায়গায় আগুন লাগলে তাড়াতাড়ি ছড়িয়ে পড়ে, মানে এগুলো
বেশি ফায়ার সেনসিটিভ।
জি, এখন এই রানা প্লাজার দুর্ঘটনার পর অনেকটা সরকার, অনেকটা হচ্ছে ক্রেতাদের চাপে গার্মেন্টস মালিকরাও কিন্তু উদ্যোগী হয়ে হয়ে আগাচ্ছেন, ফলে যার যার প্রতিষ্ঠান শেষে বাঁচানোর চেষ্টা করছেন। তবে আমরা সবসময় দেখি যে আমাদের একটা ইন্স্যুরেন্স এর ব্যাপার থাকে, যাতে একটা দুর্ঘটনা ঘটে গেল এক হচ্ছে তার ব্যাপারে আমি প্রিকশন নিলাম কি, আমি কি প্রায় সময় দেখবেন যে আগুন লেগে গেলে শ্রমিকরা বেরোতে পারে না, তার দরজাটা বন্ধ করে রাখে সিকিউরিটির কারণে, এখন সেগুলোতেও খানিকটা চেঞ্জ এসছে, কিন্তু একদম স্টেজ অফ দ্য আর্টে চলে গেছে এটা আমি আসলে বলতে পারছি না। শ্রমিকদেরকে অনেক প্রতিষ্ঠান থেকে বায়ারদের চাপে প্রশিক্ষণ দেয়া হচ্ছে, প্রয়োজনের তুলনায় যেই পরিমাণে কারখানা বাড়ছে এবং ঝুঁকি বাড়ছে সেই পরিমাণে ফায়ার ব্রিগেডের প্রস্তুতি আছে কিনা বা স্থানীয় পর্যায়ে প্রস্তুতি আছে কিনা সেটা একটা ব্যাপার। আরেকটা ব্যাপার কি জানেন, অনেক সময় আগুন লেগে গেলে এমন ঝিঝি জায়গায় কারখানাগুলো হয় যেখানে আগুন নিভানোর জন্য যে প্রয়োজনীয় পানি সেটাও কিন্তু পাওয়া যায় না,
তারপরে ফায়ার গাড়িও যেতে পারে না,
যেটা লোকাল কমিউনিটিও ব্যবহার করতে পারে প্লাস এজেন্সি গুলো ব্যবহার করতে পারে, এই সাপোর্ট সিস্টেমটা কিন্তু অনেক জায়গা থেকে আমাদের হারিয়ে যাচ্ছে। আমরা সবসময় গার্মেন্টস ফ্যাক্টরির আগুনের কথা বলি, আমাদের শহর এলাকায় কিন্তু আরেকটি আগুন মারাত্মক, সেটি হচ্ছে বস্তিতে আগুন,
এই যে বেগুনবাড়ি,
ঢাকা শহরের বিভিন্ন বস্তিতে আগুন লেগে শত শত বাড়িঘর পুড়ে যায় এবং হাজার হাজার মানুষ সর্বশান্ত হয়, সেখানেও জানি আমরা যে এনজিওরা কাজ করছে, কিন্তু অনেক সময় কিন্তু এটাও বলা হয় যে ওই বস্তির জমি দখলের জন্য ওই আগুন লাগানোতে ছিল একটা স্যাবোটাজ। হ্যাঁ, তো এইগুলো আর্থসামাজিক বিবেচনাও কিন্তু আমাদেরকে মাথায় রাখতে হয়।
আচ্ছা, আমাদের এই বছর বাংলাদেশ খুব বড় একটি বলা যায় সংকট, রোহিঙ্গা সংকট যেটি, তো রোহিঙ্গারা যে কক্সবাজারের যে শিবিরগুলোতে বসবাস করছেন, আমি গিয়েছিলাম গত বছর এই বছর ফেব্রুয়ারিতে, তো ওইটা ফেব্রুয়ারি মাসে শুষ্ক সময় ছিল, এখন বর্ষা মৌসুমে আমার মনে হয় পাহাড়ি স্লোপে তারা যেভাবে ঘিঞ্জি পরিবেশে এবং একটার পর একটা স্লোপের উপরে বাড়ি করে কুড়ে ঘর তৈরি করে বসবাস করছে, ভূমিধসের খুব আশঙ্কার কথা বিভিন্ন সময়ে রিপোর্টে শোনা যাচ্ছে, এবং আমরা কিছুদিন আগে একটি রিপোর্টে জেনেছি যে ইতিমধ্যেই বোধহয় এই মৌসুমি ঝড় এবং বৃষ্টিতে প্রায় 21-22 হাজারের মতো লোক ক্ষতিগ্রস্ত হয়েছিল, তো এটা যদি হঠাৎ কোনো দুর্ঘটনা ঘটে যায় ওখানে ভূমিধসের মতো, এটার কোনো প্রস্তুতি আছে বা কোনো কিছু জানেন আপনি এই বিষয়ে? রিজওয়ানা হাসান এবং বিমল পাল আপনার কাছে আসবো।
ডিসি অফিস এবং এসপি অফিস থেকে ওখানে মাইকিং করে লোকজনদেরকে সরে যেতে বলা হয়, কিন্তু যাদেরকে সরে যেতে বলা হয় তাদের হচ্ছে এক নম্বর সরে যাওয়ার কোনো জায়গা নাই, আর তারা মনে করে চলে গেলেই এই জায়গাটা দখল অন্য কেউ নিয়ে নেবে, এবং তাদেরকে ফোর্সফুলি সরানো বা বিকল্প কোথায় রিলোকেট করার বড় ধরনের কোনো উদ্যোগ আসলে চোখে পড়েনি, এবং রোহিঙ্গাদের বিষয়টা আসলেও অ্যালার্মিং, কারণ যেভাবে করে তারা বাসা করেছে পাহাড়েও বাসা করা যায় বাট তার জন্য রিটেইনিং ওয়াল অন্য অনেক ব্যবস্থা লাগে, সেগুলো তাৎক্ষণিক প্রয়োজনের কারণে করা যায়নি, কিন্তু পরবর্তীতে আমি বলবো না যে আসলে ওইখানে খুব একটা মানে প্রস্তুত অবস্থা বিরাজ করছে যে কিছু হলে বড় ধরনের বিপর্যয় ঠেকানো যাবে বলে, আমার মনে হয় যাবে না।
কারণ ওখানে তো এত ছোট জায়গা এবং এত বেশি লোক, একটার পর একটা কিছু একটা মানে এই গার্মেন্টস অগ্নিকাণ্ডের মতো স্পর্শকাতর আর কি মানুষের গাদাগাদির কারণে। বিমল পাল কিছু যোগ করবেন এই বিষয়টিতে?
আমি ওই যেটা ভূমিদশের কথা বলা হচ্ছে,
জি
ওখানে ভূমিদশ হবেই, এবং কারণ যেভাবে রোহিঙ্গারা বাস করতেছে সেভাবে ভূমিদশের ভূমিদশ হওয়ার
সম্ভাবনা বেশি। হ্যাঁ, না কিছুদিন আগে ওই যে আপনার আন্তর্জাতিক অভিবাসন সংস্থার বাংলাদেশের মিশন প্রধান জর্জ গিয়র্গি এসেছিলেন, তার সাক্ষাৎকার নিয়েছিলাম এবং তিনি তো প্রায় যাচ্ছেন ওখানে দেখছেন, তিনি এই কথা আপনি যেটি বললেন যে ওখানে ভূমিধস হবেই এবং এই মরশুমে অবিলম্বে এই রোহিঙ্গাদেরকে সমতল ভূমিতে সরিয়ে নেওয়া দরকার তিনি মানে পরামর্শ দিচ্ছিলেন। তো এটি একটি বিষয়,
কিন্তু সেটা তো রাজনৈতিক বিষয়, সরকার যদি চায় তবে তাদেরকে সমতলে নিয়ে যেতে পারে।
না, সরকার তো চেষ্টা করছে ইতিমধ্যে, যে একটি দ্বীপের কথা বলা হচ্ছে যে রোহিঙ্গা, হ্যাঁ ভাসানচর নামে একটি দ্বীপের নাম বলা হচ্ছে, প্রধানমন্ত্রী এবং মানে বিভিন্ন মন্ত্রণালয় থেকে বলা হচ্ছে এই চরটি প্রস্তুত করা হচ্ছে রোহিঙ্গাদেরকে পুনর্বাসন করার জন্য, এর ভেতরে যদি যে চুক্তি হয়েছে সেই চুক্তি অনুযায়ী ফেরত নেওয়া শুরু হয় সেটা অন্য ব্যাপার, কিন্তু এই পরিমাণ মানুষকে কোথাও না কোথাও নিরাপদে রাখা দরকার এবং সেটার জন্য তিনি বলছেন যে ওই ভাসানচর একটি ভালো জায়গা, এছাড়া আর কোনো সমতল ভূমি মনে হয় এত বড় জায়গা নেই তাদেরকে এক জায়গায় রাখা যায়। রিজওয়ান হাসান,
তাদেরকে এক জায়গায় রাখার কি দরকার,
কয়েক জায়গায় রাখার ঝুঁকি যেটি সেটিও রয়েছে,
সেটি আমি জানি, কিন্তু সব বিষয়ে আইন প্রয়োগ করার, যথাযথ আইন প্রয়োগ করাই হলো মূল মূল সমস্যা আর কি।
মানবিকতাটুকুনের পরিচয় দিয়েছে যে এই মানুষগুলোকে আশ্রয় দিয়েছে, আমি সেজন্য সরকারকে যেরকম ধন্যবাদ জানাই একই সাথে বাংলাদেশের জনগণকেও ধন্যবাদ জানাই, কারণ অল্প একটু রিসোর্স আমরা সকলে ভাগাভাগি করে নিই, আমরা এই বিপুল সংখ্যক জনগোষ্ঠীকে আমাদের ওই রকম জনবহুল একটি জায়গাতে আশ্রয় দিয়েছি, এটা বাংলাদেশের জনগণ অবশ্যই একটি কৃতিত্ব দাবি করতে পারে, কিন্তু ভাসানচর আসলে এখনো লিভেবল না, ওইখানে এখনো কিন্তু জোয়ারের সময় বেশ খানিকটা পানি উঠে আসে, তবে আমি একমত যে ওদেরকে এক জায়গায় রাখতে হবে এমন কোনো কথা নেই, বিভিন্ন চরেই স্ক্যাটার্ড করে রাখা যায়, তবে যেহেতু এটি একটি রাজনৈতিক প্রক্রিয়ার ব্যাপার যে মিয়ানমারকে তার নাগরিককে ফেরত নিতে হবে, বাংলাদেশ কেন মিয়ানমারের নাগরিককে আশ্রয় দেবে, সেজন্য মনিটরিং এর সুবিধার্থে খুব বেশি স্ক্যাটার্ড না করে তাদেরকে নির্দিষ্ট কয়েকটা জায়গায় দেশের কিন্তু ছড়িয়ে দেওয়া যায়, আর তাদেরকে যদি আমাদেরকে অনেকদিন রাখতে হয়, বিকজ এই চুক্তির প্রতি আমি আশাবাদী হলেও খুব একটা ভরসা রাখতে পারছি না, সেজন্য আমার মনে হয় অনেকদিন যদি তাদেরকে রাখতে হয় একটা লং টার্ম প্ল্যানিং করে তাদেরকেও তো কাজের মধ্যে দিতে হবে, আপনি তো একটা পপুলেশনকে বসিয়ে বসিয়ে খাওয়াতে পারবেন না, তাদেরকেও তো সেটা নেতিবাচক, ফলে কয়েকটা জায়গায় যদি ক্লাস্টার করে করে রাখা যায় তাহলে সরকারের তত্ত্বাবধানেও থাকলো এবং তারাও একটা ওয়ার্কিং ফোর্স হিসাবে ইমার্জ করলো, যে কদিন এদেশে থাকে তারা আমাদের উপর বোঝা না হয়ে নিজেরাই যেন থাকতে পারে সেটারও একটা ব্যবস্থা করা প্রয়োজন।
জি, আমাদের সঙ্গে সবুজ বিশ্বাস নামে একজন যোগ দিয়েছেন পশ্চিমবঙ্গ থেকে। হ্যালো, হ্যালো সবুজ বিশ্বাস আছেন? আচ্ছা, আমার মনে হয় লাইনটি কেটে গেছে। আচ্ছা, আমি আরেকটি বিষয় এবার উল্লেখ করতে চাই, রিজওয়ান হাসান এবং বিমল পল দুজনকেই জিজ্ঞেস করব, এই থাইল্যান্ডের গুহায় আটকে পড়া ছেলেদেরকে উদ্ধার করার পর থেকে মনোবিজ্ঞানীরা আশঙ্কা করছেন যে এদের যে ট্রমা, সাইকোলজিক্যাল একটা ট্রমা এদের ভেতরে দীর্ঘ সময় ধরে হয়তো বা থাকতে পারে এবং সেটার পরিপ্রেক্ষিতে এদের 12 জনের ভিতরে কেউ কেউ হয়তো দীর্ঘমেয়াদী মানসিক রোগে আক্রান্ত হতে পারে। আমি এই বিষয়টি উল্লেখ করলাম তাদের ধারণা থেকে, এখনো তো বোঝা যাচ্ছে না যেহেতু তারা কোয়ারেন্টাইনে আছেন। রানা প্লাজায় যে হাজার হাজার মানুষ যারা বেঁচে রয়েছে রানা প্লাজার ডিজাস্টার থেকে, তাদের মানসিক অবস্থার নিয়ে কি বাংলাদেশের কোনো কর্তৃপক্ষ ভেবেছে? রিজওয়ানা হাসান একটু যদি বলেন।
আমার জানা মতে না, কারণ রানা প্লাজার অনেক ভিকটিমের সাথে আমাদের কথা হয়েছে। তারা আসলে মনোরোগ বিশেষজ্ঞের কাউন্সিলিং বা সমাজ থেকে সাপোর্টের কারণে নেগেটিভ যে অভিজ্ঞতাটা সেটা ডাইলুটেড হয়ে যাওয়া, এমন কোন প্রক্রিয়ার ভিতর দিয়ে তারা জাননি। হ্যাঁ, এবং এটা যে আমি যেটা প্রথমে রেজিলিয়েন্সের কথা বললাম, আসলে সাংঘাতিক ব্যাপার যে কি সাংঘাতিক রকমের দুর্যোগের মুখোমুখি হয়েও মানুষগুলো আবার ঘুরে দাঁড়ায় শুধুমাত্র নিজস্ব প্রতিষ্ঠার মাধ্যমে। দু একটি ক্ষেত্রে বেসরকারি কিছু কিছু উদ্যোগ গ্রহণ করা হয়, কিন্তু রানা প্লাজার স্কেলটা এত বড় ছিল যেখানে বেসরকারি উদ্যোগও খুবই সামান্য হিসেবে প্রতীয়মান হয়েছে। তারা সেরকম কোনো কাউন্সিলিং এর মধ্য দিয়ে জাননি।
অনেক ধন্যবাদ। আমাদের ফেসবুকে অনেক লোক এই মুহূর্তে শুনছেন যারা, তারা প্রশ্ন করছেন। তার আগে একজন শ্রোতা আছেন, আমি তার সঙ্গে কথা বলে নেই। হ্যালো,
সলিম ভাই নমস্কার।
নমস্কার নমস্কার, বলুন।
জি, আমি দীপক চক্রবর্তী বলছি, বাংলাদেশ পঞ্চবটি।
আচ্ছা, তো আজকে
ভালো আছেন?
আছি, আমরা ভালো আছি। আপনি কি বলবেন এই দুর্যোগ?
আমি আজকে জানার জন্য গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করুন। আমরা এখন যেটা মনে করি, এখন কিন্তু আমাদের বর্ষাকাল, যেহেতু আমরা উত্তরবঙ্গে পঞ্চগড়ে বসবাস করি, তাই এখনো কিন্তু আমাদের ইতিমধ্যে এখানে কিন্তু বন্যা আমরা এখনো দেখতে পাই নাই। আমরা গত বছর আমাদের একটা বন্যা হয়েছিল, সেখানে এখানে যে অসহায় যে মানুষগুলো ছিলেন, তাদের বাড়ি ঘর বলেন অনেক কিছু ক্ষয়ক্ষতি হয়ে গেছিল। কিন্তু আমরা যে আমাদের বাংলাদেশ নেতার যে আমরা যে শ্রোতা আছি, তারা কিন্তু আমরা অনেক অ্যাক্টিভ রাখবে তৎপর। মানুষগুলা অসহায় যে মানুষগুলা, ওনারা কিন্তু অনেক উপকার হয়েছিল। এবারও আমরা উদ্যোগ নিচ্ছি, এবার যদি আমাদের বন্যা যদি পঞ্চগড়ে এসে যায়, আমরা এবার চিরামুড়ি বিতরণের আরো সিদ্ধান্ত গ্রহণ করেছি। আর আরেকটা বিষয় যদি আলোচনা করলেন, যেমন রানা প্লাজার বিষয়টা নিয়ে, রানা প্লাজার যে বিষয় যে মানুষগুলো যে অসহায়, যেনারা আর কি আপনার যারা পা হারাইছে, পঙ্গু হয়ে গেছে, তাদের জন্য এই যে ক্ষয়ক্ষতি ব্যাপারটা নিয়ে, এটাকে কতটুকু আর কি সাধারণ মানুষের ভাবনা চিন্তা ভাবনা মানে এখনো দেখা যাচ্ছে কিনা?
ধন্যবাদ। জি, এই বিষয়ে কথা বলছিলেন রিজওয়ানা হাসান, যে খুব ভালো উদ্যোগ বা উল্লেখ করার মতো তেমন কিছু হয়নি। অবশ্য উনি মানসিক অবস্থার কথা বলছিলেন। এই দীপক চক্রবর্তীর প্রশ্নে কি কিছু যোগ করতে চান, যে তাদের আসলে রিয়েলিস্টিক কোনো হেল্প, যাদের হাত পা হারানো, তাদের কিভাবে সংসার চলছে?
না ভাই, ওরকম তো রানা প্লাজা আমরা অনেক শুনেছি যে এই এজেন্সি গুলো এই পরিমাণ ক্ষতিপূরণ দেবে, বায়ার গুলো দেবে, কিন্তু আসলে অনেক মানুষই এখনো চরম অসহায়ত্বে আছে। আমি আপনাকে একটা ছোট উদাহরণ দিই। আমি জাহাজ ভাঙা শিল্প নিয়ে কাজ করি, এবং এই বছরই মারা গেছে 19 জন। হ্যাঁ, কিন্তু ওরা এতই চরম দারিদ্র পীড়িত যে আমরা ধরেই নেই যে এই দরিদ্র মানুষগুলোর আমাদের মতন মন না। ওইখানে একটা শ্রমিক মারা গেলে তার স্ত্রী বা তার সন্তানদের উপর তার কি মেন্টাল ট্রমা হবে, সেটা বনাম ঢাকা শহরে কারো কোনো ক্ষতি হলে যেটার সাথে আমরা কখনো মিলাতে পারি না। আমি এমন অনেক শ্রমিককে দেখেছি, 16-17 বছর বয়স, তারা তাদেরকে 21-22 বছর দেখিয়ে ওখানে কাজ দেওয়া হয়েছে, হাত চলে গেছে, পা চলে গেছে, সেটার পরিবারের একমাত্র উপার্জনক্ষম মানে সদস্য ছিল। তারপর হাতটা চলে যাওয়ার পর সে ওই পরিবারের বোঝা হয়ে গেছে, এবং তার যে ট্রমা, সেই ভয়ঙ্কর ট্রমা থেকে তাকে উদ্ধার করে আনবার জন্য আসলে আমরা কখনোই কোনো উদ্যোগ সরকারি পর্যায় থেকে সত্যিকার অর্থেই দেখিনি। আপনি নির্মাণ শ্রমিকদের কথা বলেন, প্রতি মাসেই আপনি পত্রিকায় দেখবেন 5-6 জন করে নির্মাণ শ্রমিক মারা যাচ্ছে। হ্যাঁ, ট্রমা যে গরিব মানুষের জীবনেও থাকতে পারে, শ্রমজীবী মানুষের জীবনেও থাকতে পারে, এই বিষয়টি আমরা আসলে একদমই মাথায় আনি না। আমাদের যদি সামর্থ্য আছে কোনো বিশেষ বিপর্যয়ের ভিতর দিয়ে গেলে আমরা এটা করি, কিন্তু কখনোই হার্ডকোর সমাধানই দিতে পারি না, এগুলো কোথা থেকে দেব? একটা কথা কিন্তু আমাদের আলোচনায় আসেনি ভাই একবার, সেটা নদী ভাঙন। আমাদের একটা একটা প্রাকৃতিক দুর্যোগ, এটা বাংলাদেশে কিন্তু এক অর্থে ইউনিক। বাংলাদেশ ডেল্টা হওয়ার কারণে এখনো কিন্তু নদী ভাঙছে, গড়ছে, ভূখণ্ড গড়ছে এবং ভাঙছে। প্রতি বছর নদী ভাঙনে 10 লক্ষ মানুষ সর্বশান্ত হয়, কিন্তু এই নদী ভাঙন এলাকার মানুষগুলোকে টার্গেট করে কোন একটা সোশ্যাল সিকিউরিটি বা প্রোটেকশন স্কিম কিন্তু সরকারের নেই। ঠিক যেটা আছে খুবই অল্প এবং ভেরি লিমিটেড ইন স্কোপ।
নদী ভাঙনের বিষয়টি যেহেতু উল্লেখ করলেন, ওই ওর থেকে আরেকটু পশ্চিম দিকে গেলে বাংলাদেশের ওই অংশে কিন্তু আর্সেনিকের সমস্যা একটা বড় সমস্যা, সেটিও হ্যাঁ সেটিও প্রাকৃতিক দুর্যোগের অন্যতম প্রধান একটি, বাংলাদেশের একটা অঞ্চলের মানুষের জন্য বড় একটি সমস্যা, সেটারও মনে হয় খুব ভালো কোনো ব্যবস্থা এখনো পর্যন্ত হচ্ছে না। আচ্ছা আমি একটু বিমল পলের কাছে আসি। এই যে আপনি এতক্ষণ আলোচনা শুনলেন যে বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ বা মনুষ্য সৃষ্ট দুর্যোগে যারা ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং যারা সার্ভাইভ করছেন তাদের রিহ্যাবিলিটেশন এবং তাদের মানসিক স্বাস্থ্যের কোনো খোঁজ খবর বা কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না সঠিকভাবে, আপনার কি কোনো পরামর্শ আছে?
মানসিক স্বাস্থ্যের ব্যাপারে ডেভেলপ কান্ট্রিগুলোতে অনেক প্রোগ্রাম আছে, কিন্তু এখনো মানে উন্নয়নশীল দেশে মানসিক চিকিৎসার জন্য তেমন কোনো কিছু আছে বলে আমার মনে হয় না, কোনো দেশেই না। ইদানিং সেটা ডেভেলপ করতেছে উন্নয়নশীল দেশে, এবং সেটা খুবই ভালো ভালো কথা।
এটার কারণ হতে পারে এটা যে মূল দরকার যেটি সেটি উন্নয়নশীল দেশগুলো এখনো পর্যন্ত ক্যাপাসিটি বিল্ড আপ করতে পারেনি, এই জন্য আস্তে আস্তে এগুচ্ছে। যাই হোক, আমাদের যে শ্রোতারা প্রশ্ন করেছেন, চৌধুরী আজাদ, নদী ভাঙনের বিষয়টি বলতে হয় সেটি তো উল্লেখ করলেন ইতিমধ্যেই, বিবিধ কারণ আছে। শঙ্কর হালদার লিখেছেন, রোহিঙ্গা শরণার্থীদের ঠ্যাঙ্গারচরে পুনর্বাসন দেওয়ার বিষয়টা বাংলাদেশ সরকার ভেবে দেখতে পারেন। আপনি শুনেছেন একটু আগে রিজওয়ান হাসান বললেন যে ঠ্যাঙ্গারচর হ্যাঁ ভেবে দেখতে পারেন, কিন্তু চরটি এখনো প্রস্তুত হয়নি এই পুনর্বাসনের জন্য। করুণা কান্তি পাল, খুব সুন্দর শোনা যাচ্ছে, আচ্ছা ধন্যবাদ। গোলাম রব্বানি, নারায়ণ বাঙ্গালি, সাউন্ড সমস্যা প্লিজ, চৌধুরী আজাদ লিখেছেন, আচ্ছা কোনো প্রশ্ন আছে কিনা। ভাষাঞ্চলের জন্য মাত্র 1 লক্ষ আবাসনের পরিকল্পনা, সময় লাগবে আরো বছর দুয়েক, নয়ন বাঙালি লিখেছেন। তারপরে মাকসুদ শাখাওয়াত, মাসুদ শওকাত লিখেছেন, গার্মেন্টস ফায়ারে প্রশিক্ষণ প্রয়োজনের তুলনায় অনেক কম, প্রায় এটি লোক দেখানো, বায়ারের সন্তুষ্টির জন্যে এমন প্রশিক্ষণ দেওয়া, সত্যিকারে আগুন লাগলে এটা কোনো কাজেই আসে না। আচ্ছা এই প্রশ্নে আমি একটু আলোচনায় আসতে চাই রিজওয়ানা হাসানের। লিখেছেন যে যে প্রশিক্ষণ দেওয়া হয়, আপনি অবশ্য একবার উল্লেখ করেছেন যে এই প্রশিক্ষণ যথেষ্ট নয়। আচ্ছা প্রশিক্ষণ না হয় না হলো, কিন্তু রানা প্লাজা ঘটনা ঘটার পর যারা বায়ার ছিল, আন্তর্জাতিক বায়াররা কিন্তু একটি কমপ্লায়েন্স প্রিন্সিপল দিয়েছিল যে এগুলো মানতে হবে, তা না হলে আমরা কিনবো না, সেটি মানা হচ্ছে না কেন? তাহলে তো ব্যবসা থাকবে না না মানলে।
সেটি মানা হচ্ছে না এটা ঠিক কথা না, তবে আন্তর্জাতিক বায়ার সম্প্রদায় যেই যেই শর্তগুলো দিচ্ছেন, তারাও কিন্তু মানগুলো সময়ে সময়ে চেঞ্জ করেন, সেটা একটা শিফটিং গোল পোস্ট হয়ে গেছে, এটা একটা সমস্যা। আরেকটা সমস্যা হচ্ছে তারা যা যে সমস্ত ফ্যাক্টরির সাথে ডিল করেন, অ্যাপারেন্টলি তারা হয়তো কমপ্লায়েন্ট, কিন্তু ওই মূল ফ্যাক্টরিগুলোতে সবসময় এই অর্ডারটা ক্যারি আউট করে না। মূল ফ্যাক্টরিগুলো যখন সাবকন্ট্রাক্ট দিয়ে দেয়, ওই সাবকন্ট্রাক্ট ফ্যাক্টরিগুলোর সাথে যারা অর্ডার প্লেস করে তাদের কোনো যোগাযোগ থাকে না,
তার মানে কাগজে কলমে হয়তো ঠিক আছে,
আমি জানছি আপনি কমপ্লায়েন্ট, কিন্তু আপনি যে আবার এটা অন্য কাউকে দিয়ে দিচ্ছেন এবং সে যে কমপ্লায়েন্ট না, এই রেকর্ডটা বায়াররা অনেক সময় মিস করে যায়, তারা ধরতে পারে না,
মানে একটা শুভঙ্করের ফাঁকি আছে মাঝখানে আর কি। আচ্ছা শঙ্কর হালদার লিখেছেন, থাই কিশোর ফুটবলারদের কাছে ভয়ঙ্কর রোমাঞ্চকর যা হয়তো তার দারুণভাবে উপভোগ করেছে, তারা বিশ্ব উৎকণ্ঠা নিয়ে দিন আতিপাত করেছে। হ্যাঁ বিশ্ব তো উৎকণ্ঠা নিয়ে দিন আতিপাত করেছে, এটা একেবারে পরিবার পর্যায় থেকেই শুরু হয়, পরিবারের বাবা মা উৎকণ্ঠায় থাকে, কিন্তু টিনেজার বাচ্চা ঠিকই অ্যাডভেঞ্চারে চলে যায়, সেরকম অ্যাডভেঞ্চারে এরা গিয়েছিল। মাসুম বিল্লা মাজেদ লিখেছেন, আমাদের দেশে তো ফাঁকিবাজি বেশি, ভালো প্রশিক্ষণ দেওয়া হলেও প্রকল্পের নাম করে টাকা নষ্ট করা হয়, নামমাত্র শিক্ষা দেওয়ার প্রবণতা বেশি, সঠিক ব্যয় করতে পারলে ভালো হতো। আপনি ঠিকই বলেছেন, এটি নিয়ে আলোচনা করলেন একটু আগে রেজওয়ানা হাসান। অজয় কুমার সরকার লিখেছেন, থাইল্যান্ডের বাচ্চাদের ঘটনাটি অনেকদিন পরে খবরে এসেছে, এই ঘটনায় বাচ্চাগুলোর কাছে নতুন অভিজ্ঞতা। মিল্টন মিত্র লিখেছেন, এই ঘটনা থেকে আমাদের অনেক কিছু শেখার রয়েছে। জি, এই ঘটনা থেকে শেখার রয়েছে বলেই আজকে আমরা এই ঘটনাকে মূল ধরে এই আলোচনা শুরু করেছি, যে থাইল্যান্ডের যে দুর্গম পাহাড়ি গুহা থেকে বাচ্চাদেরকে দক্ষভাবে উদ্ধার করা হয়েছে, সেই রকম কোনো দুর্যোগ যদি, আমাদের তো দুর্যোগ হচ্ছে একটার পর একটা, ভূমিধস, বন্যা, সুনামি, তো আমরা যেন প্রস্তুত হতে পারি, এজন্য এটি আমাদেরও একটি শিক্ষা হতে পারে। আচ্ছা, এখন বাংলাদেশে যে সচরাচর দুর্যোগগুলো হয়, তার মধ্যে ঝড় সবচেয়ে বেশি, জলোচ্ছ্বাস মাঝে মধ্যে হয়, বন্যা তো প্রতি বছরই হয়, ভূমিকম্প মাঝে মধ্যে হয়, সুনামি আমাদের দেশে খুব একটা হয় না, নদী ভাঙন হয়, আর্সেনিক দূষণ রয়েছে, একটু আগে আলোচনা করলাম, খরা একটি বড় সমস্যা। রিজওয়ানা হাসান, উত্তরবঙ্গে প্রতি বছর খরায় প্রচুর পরিমাণে ফসল নষ্ট হয়, মানুষ খরা এবং ঠান্ডা শীত দুটোই, তো এটা থেকে আমরা কিভাবে প্রস্তুতি নিচ্ছি প্রতি বছরের
খরা থেকে? আসলে আমরা প্রস্তুতি সেরকম নিইনি, আমরা উল্টো করেছি। আমরা খরা প্রবণ এলাকাতে যেটা আন্ডারগ্রাউন্ড ওয়াটার আছে ওইটা বেশি এক্সট্রাক্ট করে আমরা সবুজ বিপ্লব ঘটাচ্ছি ও সমস্ত জায়গায়, ফলে যেটুকুন আমার আন্ডারগ্রাউন্ড পানি ছিল বা পানির সম্পদ ছিল সেটাও কিন্তু আমার শেষের দিকে যাচ্ছে, আর ভূগর্ভস্থ পানি তো আমার শেষের দিকে যাচ্ছে। সেখানে বিকল্প হতে পারত রেইন ওয়াটার হারভেস্টিং, আমার খুলনা যশোর এলাকায় যেখানে লবণাক্ততার প্রকোপ বেশি সেখানে আমার রিভার্স অসমোসিস আসতে পারত, কিন্তু সেইগুলো প্রাধান্য পায়নি, প্রাধান্য পেয়ে গেছে আপাত উন্নয়ন, যে আমাকে পানি তুলতেই হবে এবং পানি তুলে আমরা বরেন্দ্র এলাকাকে একেবারে স্বচ্ছ করে ফেলবো। এটা করতে গিয়ে যেটুকু পানি ছিল ওইটাকে আমরা লং টার্ম ব্যবহারের জন্য না রেখে ইমিডিয়েট ইউজ, ইমিডিয়েট নিডও বাড়িয়েছি, ইউজও বাড়িয়েছি। তাই আমার কাছে মনে হয় বরেন্দ্র এলাকা নিয়ে সম্পূর্ণ নতুন করে ভাবতে হবে, সেখানে পানি ধরে রাখতে পারে এমন গাছ লাগাতে হবে, রেইন ওয়াটার হারভেস্টিং এর কথা বলতে হবে, এবং আমাদের যে পার্শ্ববর্তী দেশ আছে যাদের সাথে আমরা অভিন্ন নদী ভাগাভাগির প্রশ্ন আছে তাদের সাথে সত্যিকার অর্থে একটা শক্ত দর কষা কষতে যেতে হবে। শীতের জন্য আমি বলবো যে শীতের ব্যাপারে এখন তাও অনেক, এটা এটা সামলানো খুব কঠিন না, অনেক সামাজিক সংগঠন অনেক এগিয়েছে, সরকারও এগিয়েছে, সরকারের যে সিস্টেম আছে তার মাধ্যমে সামাজিক সংগঠনগুলো শীত বস্ত্রের কাপড় দেওয়া, মানে ওইটা যেহেতু একটা অল্প সময়ের জন্য হয় এবং আপনি পিরিয়ডটা মনিটর করতে পারে, ইটস প্রেডিক্টেবল, আপনি প্রেডিক্ট করতে পারে, সেইখানে পূর্ব প্রস্তুতি না থাকলেও ঘটনাটা ঘটলে মানুষ কিন্তু এগিয়ে যায়। শীতে অনেক মানুষ মারা যাচ্ছে এরকম এখন আর আমাদের চোখে পড়ে না, চোখে পড়ে কিন্তু অনেক কমে এসছে, কিন্তু আমাদের খরাটা মোকাবেলায় আমরা যে কাজগুলো করছি, খরা মোকাবেলায় কোনো কাজ করছি না, খরাকে আমরা ডিফাই করতেছি, যে আমরা অস্বীকার করে যাচ্ছি এবং আমরা সবুজ বিপ্লব ঘটিয়ে যাচ্ছি উইথ দ্য লিমিটেড রিজার্ভ দ্যাট ইউ হ্যাভ, যেটা খুবই আনফর্চুনেট, এবং আমাদেরকে উই মাস্ট রিভার্স দ্য উইল, চাকা আমাদেরকে ঘুরাতে হবে।
আপনাদের দুজনকে আজকের মতো ধন্যবাদ জানাতে হচ্ছে। বিমলকান্তি, বিমল পাল কিছু বলতে চাচ্ছিলেন?
আমি এর সাথে একটা অ্যাড করতে চাচ্ছি।
জি,
যে খরা প্রবণ এলাকাতে একটা উপায় হলো ড্রাউট রেজিস্ট্যান্স শস্য আবাদ করা, যেমন আমরা কোস্টাল এরিয়াতে লবণাক্ত বেড়ে যাওয়ার ফলে চাষিরা এখন স্যালাইন রেজিস্ট্যান্ট ক্রপ আবাদ করা শুরু করেছে। ঠিক একইভাবে ড্রাউট রেজিস্ট্যান্স ক্রপ যদি খরা প্রবলিত এলাকায় আবাদ করা যায় তাহলে পানির ব্যবহার অনেকটা কমে আসবে।
আপনাদের দুজনকে আজকে এই অনুষ্ঠানে খুবই গুরুত্বপূর্ণ কিছু বিষয় তুলে ধরার জন্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আজকের মতো সময় শেষ। অধ্যাপক অ্যাডভোকেট রেজওয়ানা হাসান এবং বিমল পাল, আপনারা ভালো থাকবেন, সুপ্রিয় শ্রোতা, আপনারা যারা শুনলেন তাদের সবাইকে ধন্যবাদ। আর আজকের এই গুহা থেকে উদ্ধার করার জন্য যিনি প্রাণদান করেছেন সেই নেভি সিলের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে আজকের মতো হ্যালো ওয়াশিংটন এখানেই শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন।
এই অনুষ্ঠানের প্যানেল সদস্য এবং শ্রোতাদের সব মন্তব্যই তাদের নিজস্ব মতামত, ভয়েস অব আমেরিকা কর্তৃপক্ষ সেসব মন্তব্যের জন্য দায়িত্ব নেবে না।